छोटे परम परम गुरुदेव ओम विष्णुपाद भगवान से श्रील भक्ति सिद्धांत सहदेव गोस्वामी ठाकुर अपीयरेंस डे एवरी ईयर वी आर सेलिब्रेटिंग दिस डे वेरी ग्रेटफुली बाय द ऑनर ऑफ भगवान से श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद. Actually, if he is not coming in this world, did not get our Guru Maharaj, Guru Pad Padma. Where we are staying, where we are surrendered, where, under whom, we do not know that. It's after Mahaprabhu's pastime, Mahaprabhu finished his lila pastimes, then after that Sri Narottama Das Thakur Acharya Srinivas, Samananda Prabhu, Jiva Goswami Prabhu, they are accepting, they are running the Mahaprabhu's line. Rupa Goswami, Sanatana Goswami, also Mahaprabhu is after that, Mahaprabhu, they are also running. After that, Narottama Das Thakur Acharya Srinivas, Samananda Prabhu, etc., they are running Mahaprabhu's conception properly. After that, some misconception is coming in this world. Aul Baul Parta Bhaja Naradarve Shoti Beti Jad Gosai. That is, so many apasampada, they are coming in this world. Then, when Srila Bhaktivinoda Thakur is appeared in Nodia district, Mirnagar, Ula village name is Ula. Then after that, when he was the district magistrate in Ranagana and Krishnanagar, and then he is searching what is the Mahaprabhu's actual conception and who is running by the Aposampada Shahodi Aul Baul Partavaja. There is running so much misconception in this world. Then Srila Bhaktivinoda Thakur is praying, he is searching, he discovered the Mahaprabhu's birthplace, everything, etc. And he tried to preaching the Mahaprabhu's real conception. And his wife Srimati Bhagavati Devi, he praying, is Jagannath Dev. And Bimala Devi means Lakshmi Devi in Jagannath temple, is Bimala Devi is there. And then he praying to the Bimala Devi, please send someone who can peace procure conceptions in this world, Mahaprabhu's conception who can run. Then after that, the on sun came to by the Bimala Devi and Bhaktivinoda Thakur got on sun. His name is Bimala Prasad. His name he became, because he is that coming from the Prasad of Bimala Devi, and his name was Bimala Prasad. After that, Bimala Prasad was staying in Vab. So, Bhaktivinoda Thakur was staying in Godrum Deep, Shananda Shukodakunji, we know when he is going to Parikrama, that place. Godrum Deep, Bimala Prasad was staying there, and Srila Bhaktivinoda Thakur teaching properly, and Bhaktivinoda Thakur sent him to take initiation to Srila Gopisho Das Babaji Maharaj, and Bimala Prasad finally. So many, after that, Gopisho Das Babaji did not want to give him initiation, but finally Bimala Prasad got initiation from Srila Gopisho Das Babaji Maharaj, and that Bimala Prasad became as the last Srila Bhagavan says Srila Bhakti Siddhanta Saraswati Thakur. And he is 100 crores of names he was chanting, and he promised he will preach proper conception of Mahaprabhu. But when he was Satakuti Nam, he was doing 100 crores of name he is doing. After that, Sri Guru Gaudanga Gandhaiva Vidhari is coming in front, and he praying, I want to please him. And this, the Srimati Radharani told, you have to please him, pure conception of Gaudanga Mahaprabhu. Who is Mahaprabhu? Is Radha Krishna's combined form is Mahaprabhu. Then you have to please him properly. And Babaji Maharaj, Srila Bhaktisiddhanta Saraswati Thakur told, I am alone. And that time, so many scholars, so many did call coming, like Amadar Param Gurudev, Om Vishnupad Srila Bhakti Rakha Siddhartha Goswami Maharaj, S.E. Bhaktivinoda Swami Maharaj, and Srila Bhakti Vilas Tirtha Maharaj, Srila Bhakti Advaita Madhava Goswami Maharaj, Srila Bhakti Saranga Goswami Maharaj, Srila Bhakti Prabhupada Keshava Maharaj, Srila Bhakti Kamala Madhusudana Goswami Maharaj, Srila Bhakti Jatadabhava Maharaj, Srila Bhakti Kamala Shanta Goswami Maharaj. There are so many scholars came, and that time is Chaitanya is Prabhupada, and he pleasing for our conception in this world. For that we are here, now we can also pleasing, and for that we have to pray, we have to glorification of Srila Bhakti Siddhanta Saraswati Thakur. Srila Bhakti Siddhanta Saraswati Thakur accepted Srila Siddhanta Goswami Maharaj is the next of preacher of Srila Rupa Goswami Thakur. Rupa Raghunath preaching, we know that Sri Rupa Manjuri Pada Kirtan, Siddhanta Goswami Maharaj singing in front of Bhakti Siddhanta Saraswati Thakur. He was that time is very sick, and after finishing his song, and Srila Bhakti Siddhanta Goswami left his body. And Srila Siddhanta Goswami Maharaj finished him also before. Srila Bhakti Siddhanta Saraswati Thakur finished him before. Thomas Bhakti Vinod Viraha Dasakam singing Gaurana Matam Sarubu Vitatang Rupa Gajatang Rupa. That is so many things he is singing. And he also praying in the song of glorification of Bhakti Siddhanta Saraswati Thakur Shajan Arbudur Adhita Pado Jugang Jugadharma Duran Dara Buddha. That song is very famous song in this Gaudiya Mission, Gaudiya World, and Gaudiya Sampradaya, every temple is singing that song. They are very nice, they love this song. And Siddhanta Goswami Maharaj also writing the Saraswati Aruti, Jayare 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 Gaudiya Saraswati Bhakati Vinodo Anmay Karuna Muruti, Prakashile Gaudiya Seva Bhuvana Mangal Bhakati Siddhanta Shuddha Prabdhana Ujja. That song he is singing, and with this song we can understand his Tumas temple he made 64. He was living in this world 64 years, and 64 temple made in this world and in this India. And facing proper conception. He is the demolish the misconception. He is fighting against the Maya. And for the Siddhartha Goswami Maharaj writing his solo, Nikhilo Bhuvana Maya Sinna Vichinna Kurti, Chitilutu Vidhuragana Shadashurhani, Maya Sinna Vichinna Kurti. He declared the totalitarian world against the Maya. That's Prabhupada Siddhanta Saraswati Thakur declared. That Siddhartha Goswami Maharaj writing this solo. Understand? Sri Gauranga Parishad Thakur Sri Bhakti Vinod Vinohino Potitera Bandhu. Abunite, Tomajano Akalanka Puruna Hindu, Sigauranga Paricha, Hakuru Bhakti Kabalam Bonkore. They say Bhakti Siddhanta Saraswati Thakur Amader Kache, Ejavata Abutrino Hoyeche. Tai, Ajke Tar Shubhayato is the his appearance day. We are praying to him, Prabhu, where you are staying, you are staying in Goloka Vrindavan, anywhere you are staying, please forgive our offense, please forgive my offense. Give some mercy, we can please your proper conception in this world. That is our hope and that is our prayer to you. Jai Srila Bhakti Siddhanta Saraswati Thakur Prabhupada Ki Jai. Atakon English te bolam naki? Haan. Kam Bangla boli? English te bhaktara ase to sara prithibite chhe ache ajke din tar jonno. Ajke amader jini mother protishthata Ong Vishnupad Srila Bhakti Rakshak Siddhartha Goswami Maharaj, Tar Gurudevera Ajke, Ami Bhakti, Ajke Gurudev Ei Dine Eshechen, Bhakti Siddhanta Saraswati Thakur. Tini Samasta Gauriya Mathe Protishthata. Iskon Bolun, Jab Bolun, Ja Bolun, Tar Protishthata Hoyechen Ei Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada. Tar Sambandhe Amra Kotha Bolchilam. Bujhte Pachhen, Aro Kotha Bolbo Bole Dao. Jai Om Vishnupad Jagatguru Srila Bhakti Sundar Govinda Dev Goswami Maharaj Ki Jai. Vishwabaranya Srila Guru Maharaj Ki Jai. Om Vishnupad Jagatguru Srila Bhakti Rakshak Siddhartha Dev Goswami Maharaj Ki Jai. Jai Saparikar Sri Sri Guru Gauranga Gandharva Govinda Sundar Ji
Jai.
Jai Om Vishnupad Bhagavan Sri Srila Prabhupada Ki
Jai.
Rupanuga Guru Varga Ki
Jai.
Namacharya Haridas Thakur Ki
Jai.
Vrinda Devi Tulsi Devi Sri Bhakti Devi Ki
Jai.
Sri Shyam Kunda Dhakunda Sri Giri Govardhan
Ki Jai.
Sri Mayapur Dham Sri Navadu Dham Sri Vrindavan Mathura Ki
Jai.
Purushottam Khetro Ki
Jai.
Pradesh Bhadra Jagannath Ji Ki
Jai.
Akur Mathura Chaitanya Math Ki
Jai. মায়াপুর যুগ পিত কি জয়, চৈতন্য সরস্বত মঠ কি জয়, নদীয় শাখা মঠ সমূহ কি জয়, শ্রীমনের সেবকবৃন্দ ভক্তবৃন্দ কি জয়, নাম শক্তি জয়, ওম বিষ্ণুপাদ ভগবান শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরদেব গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়, তদীয় আবির্ভাব তিথি বরহ মহামহোৎসব হরিনাম সংকীর্ত গীতাই গৌর প্রেমানন্দে
জয় বিষ্ণুপাদ পরমহংস জগদ্গুরু স্বামী ভক্তি নীলাচার্য মহারাজ কি গৌর প্রেমানন্দে।
মাই লেকচার ইউ রেকর্ডিং, ইউ ক্যান সেন্ড দ্যাট ফটো এন্ড ইমিডিয়েটলি নাও ওয়েবসাইট ক্যান ডু দ্যাট। আর কৃষ্ণ হইতে চতুর্মুখ, হর কৃষ্ণ সেবন মুখ,
¡Gracias!
Kasidhadar Goswami Maharaj, his Gurudev, Srila Bhaktisiddhanta Saraswati Thakur's appearance day, he is composing on Slok. With song, we can sing that song and we can understand his meaning. That is very nice for our spiritual life. When you have to do the body, then you have to do the body. 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 You have to do the
भय भंजन जय संसन करुणा तनयाम कनक उत्पल जन उज्जल रस सागर जय राम
भय भंजन जय संसन करुणा तनयाम कनक उत्पल जन उज्जल रस सागर जय राम
परीक्षित धरणी तल हरि कीर्तन रस नाम
Oh, yeah.
চৈতন্য মঠে ইসকনে দুই জায়গায় উৎসব হচ্ছে, আমাকে দুই জায়গা থেকেই আমাকে বক্তাদের নাম লিখেছে আমাদের প্রথমে, কিন্তু আমি তো আপনাদের ছেড়ে যেতে পারি না, প্রোগ্রাম এখানে বলা আছে, আমি যাদেরকে বলে দিয়েছি আমি মানে আসতে পারবো না মনে হয়, তবু বিকালে একবার বলেছে যে বিকালে একবার আসুন, কিন্তু এখান থেকে নবদ্বীপ যায় কি করে বিকালে প্রোগ্রাম ধরবো বলুন, আবার রাত্রে কি করে আসবো, কালকে আবার প্রোগ্রাম আছে, তাই সেই জন্য আজকে আমাদের পরম পরম গুরুদেব আমাদের পরম পূজনীয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভগবান গুরুদেব নাম দিয়েছেন, ভগবান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আজকে শুভ আবির্ভাব তিথি, কিছু হরি কথা বলব। গুরুভাভীষ্ট সুপরকম গুরু নারায় শিশু সম্ভূষিত চিন্তা চিন্ত সমস্ত বেদনিপুণং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দ বিমুজ্জলং বরতনং ভক্তম বিতনং সুন্দরং বন্দে বিশ্বগুরাঞ্চ দিব্য ভগবত ব্রহ্ম দিব্যতন সুছন্দ বদনং বালার্ক চলাঞ্চিত সন্ধ্যানন্দপুরং সদক পরণং বৈরাগ্য বিদ্যাং বিধিম শ্রী সিদ্ধান্ত নিধিং সুভক্তি লোষিত সারস্বত নম্বরং বন্দে তং সুবদং মদেক শরণং ন্যাশীশ্বরং শ্রীধর শ্রী সিদ্ধান্ত সরস্বতী তিথি পীড়িত গৌরী গুরুবারণয় ভাত ভানুরিব প্রভাত গগনে যোগর সংকীর্তন মায়াবদ্ধ তৃণমূল জীবনীমান কৃষ্ণ নিখিল ভুবন মায়া ছিন্ন বিচ্ছিন্ন কর্তৃ বিভূত বহুল বিজ্ঞা মুক্তি মহন্ত দাত্রী শিথিলিত বিধি আদেশ ধানি বিরসুত হৃদি নিত্য ভক্তি সিদ্ধান্ত প্রথমে মধ্য গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ জগৎগুরু শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহাজের আতুলচরণের ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ পূর্বক তার সভামুখে হয়তো কৃপা প্রার্থনা ভিক্ষা করছি। তারপর গুরুবর্গ গুরু ভ্রাতৃমন্ডলী সত্যমন্ডলী মাতৃমন্ডলী ভক্তমন্ডলী আপনাদের শ্রীচরণে অধমের দণ্ডবদ্ধ জ্ঞাপন করছি, অধমকে কৃপা করবেন। আজকে যার আবির্ভাব তিথি গৌরীয় গগনের যিনি মূল পুরুষ, গৌরীয় গগনের যিনি প্রতিষ্ঠাতা, সমস্ত গৌরীয় বর চৈতন্য মঠাদি প্রতিষ্ঠাতা আমাদের পরম পরম গুরুদেব ভগবান শ্রীশ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আজকে সেও অবিরাম তিথি, সেই তবু শুভ তিথি আজকে বন্দনা করে সবাই আমরা বন্দনা করে তার চরণ কমল বন্দনা করে আমরা তার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করব। এমন শুভ দিন আমাদের ভাগ্য হবে কিনা জানি না, কিন্তু সেই শুভ দিনে আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, কেননা আমাদের পরম পরম গুরুদেব এবং বিষ্ণুপদ ভগবান শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আজ শুভাতিথি। গুরুবর্গরা এই জগতে আসেন আবার চলে যান, গুরুদেব কারো সৃষ্ট বস্তু নয়, ভগবানের নিজ জন, ভগবানের সৃষ্ট বস্তু। এই গুরুবর্গগণ বৈষ্ণবগণ মহাপুরুষগণ এই জগতে আসেন ভগবানের কথা বলবার জন্য। আমি আগে দিনই বলেছিলাম ভগবানের কাছ থেকে পত্র পাওয়া যায় না, আমাদের পত্র আমাদের খবর আমরা গুরুদেবের কাছে বলবো, গুরুদেব ভগবানের কাছে পাঠিয়ে দেবেন। তাই আমাদের যদি কিছু নিবেদন থাকে, যদি সদ্বুদ্ধি থাকে, সব জিজ্ঞাসা থাকে, আমরা আজকে প্রভাতের চরণে নিবেদন করবো এবং প্রভাত সেগুলো ভগবানের কাছে পাঠিয়ে দেবেন। তাই আপনাদের কাছে প্রার্থনা আজকে সবাই প্রভাতের বন্দনা করবেন, প্রভাতের বন্দনা কীর্তন আপনারা শুনলেন, আমাদের পরম গুরুদেব শ্রী চৈতন্য সরস্বত মঠের প্রতিষ্ঠাতা এবং বিষ্ণুপদ ভগবান শ্রী ভক্তি রক্ত শ্রীদেব গোস্বামী মহারাজ রচিত সেজন আরবুদ রাধিত পাদ যুগম যুগ ধর্ম ধুরান্দর পাত্র বরম বরদা ভয় দায়ক পূজ্য পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম। তিনি আজকে এইসব কীর্তন তিনি রচনা করেছেন। আমরা প্রতিদিন আমাদের মঠে প্রত্যেকটি মঠে প্রতিটি শাখায় চৈতন্য সরস্বত মঠের প্রত্যেকটি শাখায় শ্রীদেব গোস্বামী মহারাজ শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আরতি রচনা করেছে। আমরা যখনই সন্ধ্যার সময় আরতি করি, যেখানেই সন্ধ্যা আরতি করি, সেই কীর্তনটা আমরা করি। কি কীর্তন? জয় রে জয় রে জয় গৌর সরস্বতী ভকতি বিনোদ আন্ময় করুণামূর্তি। ভগবতী বিনোদয় করুণা করে আমাদেরকে তুলে দিয়েছেন, কি তুলে দিয়েছেন আমাদেরকে? তার পরম সপুত্রকে তিনি ভগবানের কথা আমাদের কাছে বলবার জন্য তিনি এই জগৎকে ধন্য করবা করে ভগবানের কথা তিনি মহাপ্রভুর কথা মহাপ্রভুর জগতে প্রচার করবার জন্য তিনি তার বিমলদেবীর কাছ থেকে আরাধনা করে তার যিনি পুত্র পেয়েছিলেন বিমলা প্রসাদ তিনি আমাদের কাছে তিনি তাকে দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? যার ফলে আমাদের পরম গুরুদেবকে পেয়েছি, আরো বড় বড় গুরুবর্গকে পেয়েছি, বড় বড় দ্বীপপালগণকে পেয়েছি, গুরুবর্গদের পেয়েছি। তিনি না আসলে আজকে আমরা এই গৌরীয় মঠের কোথায় থাকতাম আমরা কিছুই জানতাম। আপনারা জানেন ছিল ভক্তি রক্ষক সিদ্ধার্থ গোস্বামী মহারাজ, তার কাছ থেকে 1926 সালে সেই উল্টা ডিঙ্গিতে তার চরণে সেখানে গিয়েছিলেন, তারপর মায়াপুরে যোগদান করে তার চরণে আশ্রয় নিয়েছিলেন। ভক্তি রক্ষক সিদ্ধার্থ গোস্বামী মহারাজ ওনার চরণে আবির্ভূত হয়েছিল, ওনার চরণে চরণ আশ্রয় গ্রহণ করেছিলেন। তারপর সীতাদেব গোস্বামী মহারাজকে ডিঙ্গিয়ে অনেককে ডিঙ্গিয়ে তার অনেক সীতাদেব গোস্বামী মহারাজ অনেক পণ্ডিত ছিলেন এবং সীতাদেব গোস্বামী মহারাজ ভক্তি বিনোদ বিরহ দশকম রচনা করে শ্রীলা প্রভুপাদকে তিনি আনন্দ দান করেছিলেন। তিনি বলেছিলেন এটা হ্যাপি স্টাইল, এটা সীতাদেব গোস্বামী মহারাজ আপনি লেখেননি, এটা স্বয়ং শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর আপনাকে দিয়ে লিখিয়েছেন, ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন। এই কথা শুনে সমস্ত ভক্তগণ চমক লেগে গেছিল, সমস্ত সন্ন্যাসী অবাক হয়ে গেছিল। তারপর শ্রীদেব গোস্বামী মহারাজ যখন দক্ষিণ ভারতে গেলেন তখন তিনি দক্ষিণ ভারতে যে গোদাবরীর তীরে মহাপ্রভুর সঙ্গে যে রামানন্দ রায়ের যে মিলন হয়েছিল সেখানে রসভাব মহাভাব তিনি দেখিয়েছিলেন মহাপ্রভু রামানন্দ রায়কে মহাভাব। আমরা দক্ষিণ ভারতে যাবো রথের সময় সেখানে গেলে আবার সেখানে সুন্দর করে বলবো সেই মহাভাব চৈতন্য চরিতামৃত রসঘাস রসরাজ মহাভাব চৈতন্য স্বরূপ যেই স্বরূপ তিনি দেখিয়েছিলেন রামানন্দ রায়কে দেখিয়েছিলেন মহাপ্রভু সেই কথা যখন তিনি সীতাদেব গোস্বামী মহারাজ বর্ণনা করেছিলেন তখন তিনি ছিলেন রামেন্দ্র সুন্দর ব্রহ্মচারী। তখন সমস্ত সন্ন্যাসী যারা ছিলেন আগে বন মহারাজ যারা ছিলেন একে আর আটকিয়ে রাখা যাবে না, একে কিছু তাকে সন্ন্যাস দিয়ে দিতে হবে। যারা 30 সাল ছিল তারপর মায়াপুরে ফিরে এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সীতাদেব গোস্বামী মহারাজকে সন্ন্যাস দিয়ে তার নাম রাখলেন ভক্তি রক্ষ সীতাদেব গোস্বামী মহারাজ। তার অন্তিমকালে যখন বাগবাজার গৌরী মঠে অপ্রকাট লীলা তিনি যখন করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার কিছু মুহূর্তে তিনি একটা কীর্তন শুনতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ করে একজন কীর্তন ধরাতে তিনি খুব একটু অসন্তুষ্ট হয়েছিলেন বলে আমি কীর্তন তো সিদ্ধার মহাজের মুখে শুনবো বলেছিলাম কিন্তু আমি তো সুর শুনতে চাইনি, আমি তো এই সুরে আনন্দ পাই না, তা আমি কীর্তন শুনবো সিদ্ধার্থ গোস্বামী মহারাজ সে কোথায় তাকে ডেকে নিয়ে আসা। তা সিদ্ধার্থ গোস্বামী মহারাজ সেই রূপমঞ্জুরি পদ কীর্তন তিনি করেছিলেন, তা তারপর প্রভুপাদ সেটা শুনে বুঝতে পেরেছিলেন যে এই হবে আমার সেই রূপ রঘুনাথের কথা প্রচার করবার জন্য তিনি হবেন একমাত্র প্রচারক। আপনারা জানেন মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভু জগৎ থেকে তার লীলা সাঙ্গ করার পরে আচার্য শ্রীনিবাস শ্যামানন্দ প্রভু শ্রীলা নরোত্তম দাস ঠাকুর তারা এই মহাপ্রভু মহাপ্রভুর বাণী প্রচার করতে লাগছিলেন, তাদের বন্ধু স্বেচ্ছা। তারপর এই মহাপ্রভুর ধর্মটাকে অন্যদিকে ঘুরিয়ে নিলেন, মহাপ্রভুর প্রচার থেকে অন্যদিকে ঘুরিয়ে নিলেন, মহাপ্রভুর প্রচারটাকে তারা প্রচারের নামে কলঙ্ক দিতে লাগলেন, প্রচারের নামে তারা অনেক সহজিয়া সম্প্রদায় আউল বাউল কর্তা ভজা নেড়া দর্মের সখী ভেকি যজ্ঞসাই অতিবাড়ি চোরাধারী গৌরাঙ্গ নাগুরি এইসব অপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এইসব বৈষ্ণবকে বৈষ্ণব বলত, বৈষ্ণবকে লোকে নিন্দা করত, তারা নারীদের নিয়ে ছেলেমেয়েদের কামকে চরিতার্থ করবার জন্য এই জগতে তারা কলুষিত, তারা কলঙ্কিত করেছে। এই বৈষ্ণব সম্প্রদায়কে লোকে নিন্দা করত, লোকে ঘৃণা করত, কিন্তু শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়, সেই নদিয়ার বীরনগরে, তাহিরপুর বীরনগর উলা গ্রামে সেখানে আবির্ভূত হয়েছিলেন। তারপর মেদিনীপুরের দিকে কিছুদিন হাই স্কুলে মাস্টারি করেছিলেন, একটা শিক্ষক ছিলেন। তারপর তিনি পরীক্ষা দিয়ে সেই ব্রিটিশ আমলের ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, রানাঘাটে ম্যাজিস্ট্রেট ছিলেন, দিনাজপুরে ম্যাজিস্ট্রেট ছিলেন। দিনাজপুরে থাকাকালীন কিছু গ্রন্থ তিনি সংগ্রহ করেছিলেন, মহাপ্রভুতি সব গ্রন্থ পেয়েছিলেন, ওই যে ব্রহ্মসংহিতা এইসব বিভিন্ন গ্রন্থ তিনি আবার সংগ্রহ করলেন। সংগ্রহ করে দেখলেন যে মহাপ্রভু যে জগতটা জগতে প্রচার করছেন, আর জগতে যে সব প্রচার হচ্ছে সব ভুল সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, এসব জগতে প্রচার হচ্ছে, মহাপ্রভুর সঠিক সিদ্ধান্ত। অনেকে বলছে মহাপ্রভুর জন্মস্থানটা গঙ্গায় তলিয়ে নিয়ে গেছে। ভক্তিবিনোদ ঠাকুর সেই নদিয়া ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি কি করলেন, তিনি ওই গোদ্রুম দ্বীপে স্বরূপগঞ্জে, আমরা যেখানে যাই সানন্দ সুবোধা কুঞ্জে, আমাদের যেখানে মোট আছে নৃসিংহপল্লিতার কাছাকাছি, সেই গোদ্রুম দ্বীপে তিনি ওরা গোদ্রুম দ্বীপ নৃসিংহপল্লিটা গোদ্রুম দ্বীপের মধ্যে পড়েছে, আর এই গোদ্রুম দ্বীপে সানন্দ সুবোধা কুঞ্জে তিনি অবস্থান করতে লাগলেন। আর তার যে এই পুত্র, যে পুত্র যিনি, যে তিনি প্রার্থনা করেছিলেন বিমলা দেবীর কাছে, বিমলা দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, বিমলা দেবী মানে লক্ষ্মী দেবী, জগন্নাথের মধ্যে জগন্নাথ মন্দির যখন আমরা যাই পুরীতে, তখন জগন্নাথ মন্দিরের মধ্যে একটা বিমলা দেবী আছে, তার নাম লক্ষ্মী দেবী, আমরা ওখানে প্রার্থনা করি, যাই প্রণাম করি। যেখানে প্রার্থনা করেছিলেন কেদারনাথ দত্ত অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর আর তার স্ত্রী ভগবতী দেবী প্রার্থনা করে বলছিলেন, তুমি এমন একজনকে দাও প্রভু, আমার একটা কাউকে দাও যাতে এই জগৎ তিনি মহাপ্রভুর সঠিক কথা জগতে প্রচার করতে পারে। তার বিমলা দেবী তার প্রার্থনা সন্তুষ্ট হয়ে এক পুত্র দিয়েছিলেন, তার নাম হলো বিমলা প্রসাদ। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ ছাটায়, জায়গার নাম ছিল নারায়ণ ছাটা, নারায়ণ ছাটা সেটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মস্থান, যেটা আমরা বলি, আমরা যখন যাই ছিলাম পূজ্যপাত ছিল মাধব গোস্বামী মহারাজ, সেখানে সেই মঠে তিনি অবস্থান, সেই মাধব গোস্বামী মহারাজ সেখানে তিনি অবস্থান করছে, তাদের মঠ সেখানে আছে। প্রভুপাদ সেখানে ভজন করতেন চটক পর্বতে, সেখানে আমরা পুরীতে রথের সময় যাই, চটক পর্বত আমাদের মঠের কাছে, যেখানে ওই জোটা গোপীনাথ তার কাছে চটক পর্বত, সেখানে তিনি প্রভুপাদ অবস্থান করতেন, আমরা সেখানে যাই উঁচু জায়গাটা গোবর্ধনের সমতুল্য, সেখানে তিনি অবস্থান করতেন, যাকে অনেক কথা সেই প্রভুপাদের কথা প্রচার করবার জন্য সিদ্ধার্থ গোস্বামী মহারাজ, আপনারা জানেন প্রথম তার যখন প্রভুপাদ ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর 64 বছর জীবিত ছিলেন, মাত্র 64 বছর, 64 বছর জীবিত থেকে তিনি এই বিদেশে এবং এই দেশে, বেশিরভাগই এই দেশে ভারতবর্ষে 64টা মঠ তিনি স্থাপন করেছেন, করে এই গৌড়ীয় কথা তিনি জগতে প্রচার করেছেন। এবং তিনি প্রথম মঠ প্রতিষ্ঠা করার আগে তিনি মায়াপুরে বসে 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন, 100 কোটি, 100 কোটি, 100 কোটি নাম করেছিলেন হরিনাম, 100 কোটি, 100 কোটি নাম করেছিলেন, তার লেগেছিল 6 বছর 6 মাস 16 দিন। বুঝতে পেরেছেন, তিনি শুধু নাম করে যেতেন, সে এত প্রতিজ্ঞা করেছিলেন আমি 100 কোটি নাম যজ্ঞ করব, 6 বছর 6 মাস 16 দিন তার সময় লেগেছিল এই 100 কোটি নাম যজ্ঞ করতে। যখন হরিনাম যজ্ঞ করছে শেষ হলো, তখন তার সামনে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারী বা গিরিধারী শ্রীমতী রাধারানী এসে হাজির হয়ে গেছে। রাধারানী হাজির হয়ে বলছেন, প্রভুপাদ হে নয়ন মঞ্জুরি, তুমি জগতে মহাপ্রভুর কথা প্রচার, ভগবানের কথা প্রচার করো, আমার কথা প্রচার করো, রসতত্ত্ব মহাপুর বিরহ লীলা সেটা প্রচার করো। প্রভুপাদ বললেন, আমি প্রচার করব, কিন্তু আমি তো একা, আমি তো একা, আমি কি করে প্রচার করব। তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন রাধারানী তাকে বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার নিজজনকে যারা আমার সঙ্গে বৃন্দাবনে লীলা করেছেন আমি তাদেরকে একে একে সবাইকেই পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন, তুমি কোনো চিন্তা করো। সেই প্রভাত কালকালে আমাদের যারা এসেছেন আপনারা জানেন, আমাদের অঙ্গিষ্ট পাচ্ছিলেন ভক্তি ডক্টর সিদ্ধাদেব গোস্বামী মহারাজ, এসি ভক্তিবেদ স্বামী মহারাজ ইস্কনের প্রতিষ্ঠাতা, ভক্তি চৈতন্য মঠ এর তিনি আচার্য, পরবর্তী আচার্য, ভক্তি বিলাস তীর্থ মহারাজ কুঞ্জ বাবু দেবানন্দ গৌরী মঠের আচার্য বিনোদ বাবু ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যার নাম ছিল বিনোদ বাবু বিনোদ বিহারী ব্রহ্মচারী যার নাম ছিল তিনি গৌর নিত্যানন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরী সংঘের প্রতিষ্ঠাতা আমাদের সিদ্ধার্থ গোস্বামী মহারাজ সন্ন্যাসী যার নাম হয়েছিল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ যিনি কৃষ্ণ চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা যিনি হয়েছেন ভক্তিকমল মধুসূদন গোস্বামী মহারাজ পরমহংস গৌরী মঠের তার নাম হয়েছেন ভক্তি আলোক পরমহংস মহারাজ যিনি মায়াপুরের প্রথম যার মঠটা আছে তারপরে সন্ত মহারাজ তারপর ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ এইসব আরো অনেক এইসব অনেক অরণ্য মহারাজ ভক্তি প্রদীপ পুরী মহারাজ যাযাবর মহারাজ বৈখানস মহারাজ পর্বত মহারাজ এইসব মহারাজদেরকে তিনি প্রভুপাদের সময় রাধারানী তাদেরকে পাঠিয়ে দিয়েছেন একই সঙ্গে এবং এতজনকে সন্ন্যাস দিয়েছেন তিনি একসঙ্গে এবং সিদ্ধার্থ গোস্বামী মহারাজকে অনেককে আটকিয়ে তিনি প্রথমে কয়েকজনের মধ্যে সন্ন্যাস দিয়েছিলেন সিদ্ধার্থ গোস্বামী বন মহারাজ যার মধ্যে বন মহারাজ ছিলেন এইসব প্রচার করে তাদের শিষ্য প্রশিষ্যগণ প্রচার করে এই মহাপুরুষ সত্যিকারের কথা এই জগতে প্রচার করে বেড়াচ্ছে আজকে সেই মহাপুরুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আজকে আবির্ভাব তিথি তিনি এই জগতে এসে যদি না আসতেন তাই যদি সিদ্ধার্থ গোস্বামী মহারাজ সুন্দর করে রচনা করেছেন গুরুদং গৌরতং গ্রন্থদং ধামদং নামদং মুদা ভক্তিদং ভরিদং বন্দে ভক্তিবিনোদ গোস্বামী এই ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতো তাহলে আমরা কি করে এনাকে পেতাম যদি ইনি না আসতো তাহলে আমরা কি করে আমাদের পরম গুরুদেব সিদ্ধার্থ গোস্বামী মহারাজকে পেতাম যদি সিদ্ধার্থ গোস্বামী মহারাজ না আসতেন তাহলে আমরা আমাদের গুরুপাদ পদ্মকে সেই আজকে সেই শুভ দিনে আমরা তার কাছে প্রার্থনা করি হে প্রভু হে প্রভুপাদ তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন তুমি যে নিত্যলীলায় অবস্থান করছো সেখানে যেখানে তুমি নিত্য আনন্দে আছো তুমি এই আনন্দ করছো কিন্তু প্রভু তোমার অভাগা সন্তানগণ এই জগতে পড়ে আছে এই জগতে মায়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে এই মায়ার মধ্যে থেকে আমাদের অসহ্য যন্ত্রণা অসহ্য যন্ত্রণা ভোগ করছি প্রভু তোমার চরণে নিবেদন তোমরা আমাকে প্রার্থনা করো তুমি আমাদেরকে আশীর্বাদ করো তুমি আমাদেরকে কৃপা করো যাতে তোমার চরণে আমাদের ঠাই হয় তোমার চরণে যেন আশ্রয় করি তোমার চরণ ছাড়া যেন না হয় তোমার চরণে যেন ভক্তি দিনোত্তর দিন বৃদ্ধি পেতে থাকে আমরা যেন তোমার চরণে আশ্রয় গ্রহণ করে তোমার যারা গুরু পরম্পরার মাধ্যমে তোমার যারা নিজ জন এই জগতে ভগবানের কথা প্রচার করছে মহাপ্রভুর কথা প্রচার করছে তাদের চরণে আশ্রয় গ্রহণ করে তাদের চরণ কমল বন্দনা করে যেন আমরা যেন বৃন্দাবনের রাধা গোবিন্দের সেবায় যেন আমাদের মতি হয় জয় সে আজকে প্রভুপাদের কথা বললে তো সারাক্ষণ ঘুরাবে না বুঝতে পারছে তাই আমরা এই প্রভুপাদের কথাগুলাই সব জগতে প্রচার করছি আমি যে কথাগুলো মাঝে মাঝে বলি সেগুলো প্রভুপাদেরই কথা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা তিনি নির্ভীক প্রচারক ছিলেন তিনি মায়ার সঙ্গে যুদ্ধ সিদ্ধার্থ গোস্বামী মহারাজ লিখেছেন নিখিল ভুবন মায়া ছিন্ন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন লোকে বলবে সাধুরা আবার যুদ্ধ করে নাকি হ্যাঁ যুদ্ধ করে কার সঙ্গে মায়ার সঙ্গে যুদ্ধ করে মায়ার সঙ্গে যুদ্ধ করে মায়াকে পরাজিত করে মায়ার যে প্রভু ভগবানের সেবায় তাদেরকে লাগিয়ে দেয় এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু ভগবানের সেবার আমরা ভগবানের সেবার পরিবর্তে কি করি জানেন আমরা ভগবানের সেবার পরিবর্তে ভগবানকে চাকর বানিয়ে ফেলি ভগবানের কাছে বলি ভগবান এই দাও সেই দাও ধনং দেহি বিদ্যান দেহি রূপং দেহি ভজ্জান দেহি কবিতান সুন্দরীন দেহি এইসব সবসময় আমরা নিবেদন করি সেই ভগবানের বস্তু আমরা অহংকার বশত ভোগ করি জানেন যারা এই জগৎটা ভগবানের সম্বন্ধীয় সবকিছু এই যে লাউয়ের মাচা হয়েছে বুঝতে পারছি এটাও ভগবানের সম্বন্ধের জিনিস এই জিনিসটাকে ভগবানের সেবায় লাগানো যায় এই লাউয়ের পাতা দিয়ে যদি একটু আলো দিয়ে তো শাক তৈরি করে কত সুন্দর লাগে লাউয়ের ডাটা দিয়ে একটু বড়ি দিয়ে যদি একটু শাক তৈরি করে কত সুন্দর লাগে ভগবানকে যদি একটু ভোগ দেন ভগবান খুব খুশি হয় এইসব ভগবান পছন্দ করে বৈরাগীর কীর্ত শুধু নাম সংকীর্তন শাক পত্র ফল মূলে উদার ভর বৈরাগীর কাজ কি জানেন শুধু নাম সংকীর্তন আর রূপক ছিলেন হরি কীর্তনের মূর্তি ছিল সিদ্ধার্থ মহারাজ লিখেছেন কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম ধরণী ভার হরক গৌদ এই পৃথিবীর তিনি ভার বহন করে চলছেন তিনি এই পৃথিবীর ভার তিনি বহন করে চলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বুঝতে পারছেন তিনি জগৎ তিনি বলেছিলেন আমি যে কথাগুলো বললাম তোমাদের এখন ভালো লাগবে না শুনে, কিন্তু যখন আমি থাকবো না তখন এই কথাগুলো কিন্তু তোমরা মনে করবে। সেইটা প্রভুপাদ বলে দিয়েছে, তিনি সেনাপতি সত্যিই মনে করছে। আজ হাজার হাজার পৃথিবীর লোক আজকে এই দিনটায় সারা পৃথিবীতে তার কথাই আলোচনা হচ্ছে, সারা পৃথিবীর সারা ভাষায়, আরবি, উর্দু, ফার্সি, স্প্যানিশ, ইংলিশ, বাংলা ও সংস্কৃত, গুজরাটি, বিভিন্ন ভাষা ভাষীর লোকেরা, আরবির লোকরা, মুসলমান লোকরা তার কথা আজকে আলোচনা করছে, তার কথা চিন্তা করছে। যারা আরবিতে, যারা অন্য ভাষা জানে না, তারা আরবিতেই তারা তার কথা বর্ণনা করছে। তাদের বই আরবিতে আছে, রূপাদের মহিমা আরবিতে আছে, ফার্সিতে আছে, মানে গুজরাটিতে আছে, স্প্যানিশে আছে, হিন্দিতে আছে, তামিলে আছে, সংস্কৃতে আছে, সব ভাষায় তার কথা বলা বর্ণনা করা আছে, ইংরেজিতে আছে, তার কথা বর্ণনা করছে। আজকে সারা পৃথিবীর লোক তার কথা চিন্তা করছে, বুঝতে পারছে। খুব সিদ্ধারণ লাগছেন, ভয় ভঞ্জন জয় সংসল তরুণ আয়তন সুশুন্যা, তিনি দেখেছেন কৃপায় আহরি কীর্তন মূর্তি ধর ধরণী ভর হার গৌর জন জনকাধিক বৎস। পিতা যেমন তার পুত্রের প্রতি স্নেহাশীল, কিন্তু আমাদের রূপাত পদ্ম ছিল প্রভুপাত, তিনিও ছিলেন পিতার চাইতে অধিক স্নেহপর্ব, পিতার চাইতে অধিক তিনি স্নেহ করতেন আমাদের। সুদাদেব গোস্বামী মহারাজ লিখেছেন, পিতা যেমন তার পুত্রকে স্নেহ করে, তার চাইতেও আমাদের রূপাত পদ্ম আমাদেরকে অধিক স্নেহ করতেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। তাই তার কথাগুলোই আলোচনা হোক, তার কথাগুলোই জগতে প্রচারিত হোক, তার কথাগুলো জগৎ, তিনি বলছেন সকলে মিলিয়া মিশিয়া হরিনাম করবেন। এই জগৎগুরু শিলা প্রভুপাদ তিনি বলছেন, জীবের সেবা করতে করতে আত্মকল্যাণ লাভ, এই জীবকে দয়া করতে হবে, কৃষ্ণ বহির্মুখ জীবকে এই পথে নিয়ে আসতে হবে, শুধু নিজে হরিনাম করলে হবে না, অপরকে হরিনাম করাতে হবে। আপনারা সেটা করছেন কি? খালি হরিবল হরিবল করলে হবে না, বুঝতে পারছেন, হৃদয় থেকে বলতে হবে, নিত্য সেবা করতে হবে ভগবানকে। আপনি নিত্য খান, নিত্য ছান করেন, বাড়ির দলে আপনার অনেকেই আছেন, লোকে বাড়িতে হরি কীর্তন দেন, নাম দেন, অষ্টপ্রহার করেন, চব্বিশ প্রহার করেন, ষোলো প্রহার করেন, এসব কীর্তন দেন, ভাড়াটিয়া লোক নিয়ে কীর্তন দেন। রূপাদ বলেছেন, ওই দশ টাকা দিয়ে, পঞ্চাশ টাকা দিয়ে, তিরিশ টাকার বায়না করে, হাজার টাকা, দশ হাজার টাকা বায়না দিয়ে ও কীর্তন কীর্তন নয়, ও যে মায়ার কীর্তন, নিজের আত্মীয় তর্পণ করার কীর্তন, নিজের ভোগের কীর্তন, ওদের ভাষা ব্যঞ্জন হয়, ওদের লোকরঞ্জন হয়, লোকের জীবের কোন মঙ্গল হয় না, জীবের কোন মঙ্গল হয় না। জগতে যারা প্রভুপাদের গণ, যারা গৌড়ীয় গণ, তারা এই জগতে ভগবানের কথা প্রচার করে। তিনি বলেছেন, শুধু এই মঠ মন্দির গ্রামে গ্রামে নয়, প্রত্যেকের হৃদয়ে মন্দির তৈরি করতে হবে, প্রত্যেকের হৃদয়ে মন্দির হবে, হৃদয় দিয়ে গোবিন্দের সেবা হবে। আমরা খাবো, ঘুমাবো, পড়বো, ভগবানের সেসব দরকার আছে, ভগবানের ঘুমানোর দরকার আছে। আপনি অষ্টম পুরাণ নাম দেবেন, মাইকের থালা তো ভগবান ঘুমাতে পারবেন না, আপনার তো ঘুম আসবে, নটা দশটা বাজে ঘুম আসে যাবে, ভগবান তো সে সময় খেয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। আপনার সন্তানকে যেভাবে লালন পালন করেন, ভগবানকেও সেইভাবে লালন পালন করতে হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠে সে বাচ্চা কেঁদে উঠে, তখন কিছু দুধ খেতে দেন, কিছু বিস্কুট খেতে দেন, এবং ভগবানকেও কিছু বাল্য ভোগ মিষ্টি দিতে হবে আরতি করে, বা সকালে উঠে ঘুম থেকে উঠে বাল্য ভোগ দিতে হবে। তারপর সকালে একটু জল খাবার করেন, আপনারা মুড়ি করেন, সবজি করেন, যা করেন, আপনি ভগবানকে খেতে দিতে হবে, ভগবানকে মুড়িও ভোগ দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছেন। ওই তো ভাই মেয়েটা ফুচকা বানায়, আমি বলছি তুমি ফুচকা ভোগ দেবে, তাহলে লোকে বাইরে ওই প্রসাদ লোকে পাবে, ফুচকা যদি তৈরি করে লোককে প্রসাদ তুমি দিতে পারবে, লোকের প্রসাদ পেলে লোকের মঙ্গল হবে। তুমি আমরা তো বিক্রি করছো, তুমি প্রসাদ বিক্রি করবে, তাতে অসুবিধা কি আছে, তাতে তোমার মঙ্গল হবে, লোকগুলোর মঙ্গল হবে। সেই জন্য প্রভুপাদের কথা এই জগতে আরো ভালোভাবে প্রচারিত হবে, প্রভুপাদের কথা জগতে আলোচিত হতে হবে। জগৎগুরু শিলা প্রভুপাদ যেটা আমাদেরকে দিয়েছে, এই জগতে অন্য কেউ আর দিতে পারে, এই জগতে প্রভুপাদ যেসব আমাদেরকে ব্যবস্থা করেছেন সেগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আজকে শুভ আবির্ভাব তিথি, তিনি জগৎকে যা দান করেছেন আমাদের পরম গুরুদেব শিলা ভক্তির সিদ্ধান্তের গোস্বাই মহাশয় সুন্দর ভাবে, যেমন নিখিল ভুবন মায়া ছিন্ন বিচ্ছিন্ন করতি বিবিধ মায়া মৃগাঙ্গ মহান্ত মহান্ত দাত্রী শিথিলিত বিধি আদর্শ ধারী,
তিনি বিধি শিথিল করেছেন। দেখো প্রভাত জীব আগের যুগে লোক গেলেন তো একাদশী করত, একাদশীর আগের দিন করত, একাদশীর দিন উপবাস থাকতো, তারপর দিন একাদশী করত। আবার বিধান দিয়েছে বিধবা ছাড়া একাদশী করতে পারবে না, বিধবারাই একাদশী করবে। কারণ কি, বিধবারা একটু অল্প বয়সে বিধবা হলে তাদের কামনা বাসনা চরিতার্থ করে, এই জন্য বিধবাদের একটু মানে খাওয়া দাওয়া কমাতে হবে, উপবাস করতে হবে। এটা মেয়েদের উপর অত্যাচার চলত, এইটা মেয়ে একাদশী সবাই করতে হবে। বিধবা হলে যদি একাদশী করে যাদের বউ মরবে তাদের একাদশী করতে হবে, যাদের বউ মরবে তাদের একাদশী করতে হবে, কি ঠিক না? তাহলে তাহলে এসব কি বিধান, কোথাও বিধান আছে? বিধবা হলে একাদশী করতে হবে, কোথাও বিধান নাই। এইসব ঘর ধামা চাপা দেওয়া, এইসব লোক লোকের বানানো মানে যুক্তি, এসব লোকে তৈরি করেছে। একাদশী সবাই করতে পারে, বিধবা কেন, সদবা কেন? বাচ্চা আট থেকে অষ্টাশি বছর পর্যন্ত লোক একাদশী করতে পারে। প্রভাতকে দেখেছেন শিথিলিত বিধি, বিধি শিথিল করেছেন, ওই তিন দিন একাদশী করতে হবে না, নির্জন একাদশী করতে হবে না। একাদশীর দিন সকালে যদি কিছু তোমাদের নাথে নাকে দুপুর 12টার সময় ঠাকুরকে ভোগ দিয়ে হবে, এক বেলা উপবাস বলেছে, এক বেলা 12টা পর্যন্ত উপবাস, 12টার পরে তুমি তরকারি রান্না করবে, আলু দিয়ে সব আলুর দম করতে পারো, পেঁপে করতে পারো, খালি শুধুমাত্র একাদশীর দিন যেখানে পাপ গুলো থাকে সেই পাপ গুলোকে গ্রহণ করতে বারণ করেছে। একাদশী ওই দিনটার দিকে পাঁচটা জিনিসে পাপ গুলা থাকে, পঞ্চশস্য বলা হয়, পাঁচটা জিনিসে ওই পাপ গুলা থাকে, ওই ধান গম আটা। আমরা অনেকে আটা খাই একাদশী করে, আটা খায় ওই একাদশী হয় না, একাদশীর দিন আটা হয় না, ওটা আটাদশী, বুঝতে পারছে? একাদশীর দিন আটা খেলে চলবে, একাদশীর দিন ধান গম ভুট্টা এগুলি যা হয় আর ধান থেকে চাল হয়, চিড়া হয়, মুড়ি হয়, একটাও চলবে, গম থেকে আটা হয়, ময়দা হয়, সব চলবে না, আর ধান গম ভুট্টা থেকে অনেক কিছু হয় চলবে না। তাহলে আর কি সরিষার তেল মানে তেল তিসি, তিল তেল সরিষা মানে এগুলো চলবে, আমাদের বাদাম তেল চলবে, ঘি চলবে, সূর্যমুখী তেল চলবে, বুঝতে পারছেন? একাদশী করে সূর্যমুখী তেল দিয়ে রান্না করবে, সানফ্লাওয়ার তেল, বাদাম তেল বা ঘি দিয়ে, বুঝলেন? রান্না করবেন, এই যার যেরকম সামর্থ্য। সূর্যমুখী তেল, সাদা তেল বলতে সূর্যমুখী তেল, সাদা তেল তো সরিষার তেল রিফাইন করে সাদা হয়, বুঝলেন? সোয়াবিন তেলও সাদা হয়, রাইস অয়েলটাও চাল থেকে তৈরি হয়, চালের তুষ থেকে রাইস অয়েল, সূর্যমুখী তেল, বাদাম তেল আর ঘি, এই তিনটে জিনিস চলবে, ওই দিন রান্না হবে। আলু পেঁপের সবজি, পেঁপেটা কেন বলি, শুধু আলু খাওয়া যায়, পেঁপে দিয়ে সবজি করলে পেটটাও ভালো থাকে, আলু পেঁপের সবজি, বুঝলেন? শুধু জিরা ফোড়ন দিয়ে করে আর কিছু না, গোলমরিচ দিয়ে করে দেবেন, মানে বেশি ঝাল দিলে আবার পেট খারাপ হয়ে যায়, শুধু সবজি, এই জন্য আমরা গোলমরিচটা বলি, বুঝতে পারছেন? আর ডাল ঠাল চলবে না, কোনো ডাল ওই দিনকে চলবে, এমনি তো আমরা মুসুরের ডাল খাই না, আর ওই একাদশীর দিন কোনো ডাল চলবে, আপনি ঠাকুরকে ভোগ দিতে পারেন, বাচ্চারা অন্ন টন্য খাবে, বাচ্চাদের খিদে পাবে, অন্ন ভাত না খেলে খিদে পাবে না, ঠাকুরকে আপনি অন্য ডাল সবজি করে দেন, কোনো অসুবিধা নেই, দেন দিয়ে ওগুলো বাচ্চাকে দিয়ে দেবেন, আপনারা গ্রহণ করবেন না, ওইটা একাদশী করতে হচ্ছে। এই জন্য শিথিলিত বিধি নির্জলা করতে, অনেকে আমাদের মঠের অনেকেই এসে নির্জলা করে, এখন বলছে আমি আগে পরে একবার, এখন শরীরকে কেমন বলছে, কালকে আমাকে বলছে একজন প্রশ্ন করছে বাড়াবাড়িতে, বলছেন তোমাকে বলছে মহারাজ আমি নির্জল একাদশী করি, এখন আমি তো নির্জল একাদশী তোমাকে করতে কে বলছে, বলে আমি নির্জল একাদশী করি অনেকদিন আগে থাকতেই, নির্জল একাদশী অনেকদিন আগে থাকতেই করি, বলে এখন একটু পেটটা গোলায়, এখন তো বয়স হবে, আস্তে আস্তে বয়স হবে, আস্তে আস্তে উপবাস থাকতে পারবে, এই জন্য যাদের গ্যাস্ট্রিকের রোগী আছে তাদের সকালে না খেলে গ্যাস অ্যাসিডিটি হয়, অ্যাসিড হয়, গ্যাস হয়, এই জন্য সকালেও আমরা বিধান দিয়ে দিচ্ছি, সকালে আপনাকে একটু আলুর দম খাবেন। আমার এক বন্ধুদের এক শিষ্য বিদেশে থাকে, সে বলছে একাদশী কি করে করবো, আমি তো জাহাজে কাজ করি, হাতুড়ি আমার 10 কেজি ওজনের হাতুড়ি, আমি হাতুড়ি পিটাতে হয়, হাতুড়ি মারতে হয়, আর গুরু মহারাজ তখন তাকে বলছে তুমি কাজ করো, আর ও বলছে একাদশী করতে পারবো না আমি, কেন একাদশী করতে পারবে না, বলে আমার খিদা পেয়ে যাবে হাতুড়ি পিটাতে, বলছে তুমি 10 কেজি 5 কেজি আলু খেয়ে নেবে, 5 কেজি সকালে আলু সিদ্ধ খেয়ে নেবে, তোমার খিদা কি করে পায় দেখি, তুমি সকালে 5 কেজি আলু সিদ্ধ খাবে, তোমার কি করে খিদা পায় দেখি, ৩৫ বছর ৩৫ বছর হয়ে গেল একাদশী করছে, তাতে কি অসুবিধা হচ্ছে,
এখন গেস্টিক ফেস্টিকের রুগী একটু আলুর দম বেশি করে খাওয়া পড়ছে, সুগার আছে, তাও আলু খান, সবসময় আলু খান, আলু খেয়েছ, কোন অসুবিধা হচ্ছে।
যাকে এই কথাগুলো মনে চলতো যে পূর্বাদের কথা, পূর্বাদ জগতে বলছেন জীবের সেবা করতে করতে আত্মকল্যাণ লাভ, মনের খেয়াল খুশি মতো ভজনের অভিনয়কে বলে। মনে আছে মনোধর্ম, যেটা মনে চাইলো ওইটা করলাম না, মন দুষ্ট, মনটা বিভিন্ন দিকে ধাবিত হয়, মনে অনেক কথা বলতে পারে কিন্তু না তোমার মনে কিনা বললে হবে না, যেটা শাস্ত্র গুরুবর্গ বলেছে সেটা করতে। আমাদের এখানে পরিক্রমা করছিলাম জল থেকে মারছি, আসলে ওই জলটা যদি পায়ের মধ্যে পড়ে আর যদি পিছলেই পড়ে যায় তাহলে পানা ভেঙে যাবে না বলে, বলে এটাকে ভক্তি দেখানো, জলটা ভালো কি করে মারে আছে, বলে জল ঢালে কেন, কি জন্য ঢালে বলুন, আপনারা কেন জল ঢালেন বলুন, কেন জল ঢালেন, আসে পরিক্রমা আছে কেন জল ঢালেন, কোথায় আছে আসছে দেখান একটু আমাকে, আমি আমি শুনবো আপনার কথা মানবো, আপনার কথা মানবো, জল ঢালা কোথায় আছে, কোথায় লিখেছে বলুন, কোথায় কোন শাস্ত্রে লিখেছে, ও আমার শাশুড়ি ঢেকেন, আমার ঠাকুর, আমার দাদি শাশুড়ি করেছে, আমার ঠাকুরমা করেছে, আমার আমার মা করেছে, আমিও তাই করছি, এটাই তো বলবেন না, এটাই তো বলবেন, আর কোন কোথায় আছে আছে, এইসব ভুল সিদ্ধান্ত বেমেনে এসব করতে। তারপরে ওই যে ফুল ছুটছে, যদি একটা ফুল চোখের মধ্যে লেগে যায় বলুন, বলুন কি অবস্থা হবে বলুন, যে ফুলগুলো ছাড়ছে ছুটছে, হ্যাঁ ফুল ছিট, হ্যাঁ পায়ে ছুটতে পারে, কেন ছুটতে পারে, উদয় জল ঢালছে, জলে যদি পিছলেই পড়ে যায়, যদি জলের কাঁথা লেগে যায় বুঝতে পারছি তাহলে তো অসুবিধা হবে, জল ঢালার কি দরকার, আর পা ধোয়া জল, ওই জল মানে জল ঢালে মানে পা ধোয়া, বৈষ্ণবের পা ধোয়া জল ঢালে তাই তো, এই তো বৈষ্ণবের পা ধোয়া জল একটু মাথায় নেবে বা খাবে তাই তো, সব পাপ ধরে যাবে নাকি, সব পাপ ধরে যাবে, আরে আমি তো নিজেকে বৈষ্ণব বলেই মনে করি না, আমাদের আমাদের পা ধরেন তৈরি করতে আমি তো পায়ে ছুতেই দেবো না, আমি নিজেকে তো বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হইলে আমারই না হবো, আমি আমি তো বলবো যে আমার পা ধর, আমি আপনাদের পা ধরবো, আমি আমার পা ধরতে পারবো, আমি আপনাদের পা ধরবো, আমার পা ধরতে পারবো, আমি সব বুঝি কেন করেন, সব বুঝি, আপনারা তো বলছেন না আমি জানি, আপনারা বলছেন না আমি জানি, কেন ওই পায়ে জল দিচ্ছেন, কেন তৈরি করছেন বুঝতে পারছেন, সব আমি বুঝতে পারি না, সব সেইভাবে আমাদের সব সময় চিন্তা করতে হবে। এগুলো আমরা আগের যুগে সহজেরা সব করত, সহজেরা বলতো আমি গুরুদেব, আমার পা ধুই, আমি আমি দেখেছি আমার মা যখন মানে আমাদের গুরুদেব যখন যেত আর মা দেখতাম পা ধুয়ে তাকে আমাদের পায়ের মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিত বুঝতে পারছে, আর সেই গুরুদেব বুঝতে পারছে, সেই গুরুদেব পুকুরে পাঁচটা পাঁচখানা পুকুর আছে বাড়িতে বুঝতে পারছে, বড় বড় পুকুর, আর পুকুরে কি থাকে বুঝতেই পারছেন, বড় বড় রুই কাতলা, তিন হাত সাড়ে তিন হাত পর্যন্ত কাতলা মাছ দেখেছে, তিন হাত সাড়ে তিন হাত, গুরুদেব বলতেন ওইসব বড় বড় কাতলা মাছ ধরো বুঝতে পারছেন, রুই কাতলা গুলো ভাত করতে হবে, আর তার ওইসব ছাড়া খাওয়া চলতো খালি হরিনামও করতো না, মালাও নাই কিছুই নেই, শুধু আমাকে খাওয়াও, ঠাকুরের ভোগ নাই বালাই নাই, আমি বলতাম আচ্ছা গুরুরা এসে তো ভগবানের কথা বলে, হরি কথা বলে, আপনি তো এসে গ্রাম্য কথা বলছেন, আজে বাজে গ্রাম্য জড় কথা বলছেন বুঝতে পারছেন, তুমি সব বুঝবে না বুঝলে, ধমক দিত, তখন আমার মাকে বলতো তোমার এই বাচ্চা ছেলেটা খুব পাকম হয়ে গেছে, তখন এই যে পড়তাম জানি তো, আমি তো গীতা পড়তাম, সেভেন এইট থেকে গীতা পড়তাম, তখন ক্লাস সেভেন এইটে পড়তাম, তখন বুঝলো তোমাকে আমি উল্টো প্রশ্ন করতাম গীতা সম্বন্ধে, বললো কিছু জানতো না বুঝতে পারছো, কিছুই জানতো না, কিছুই বুঝতো না, আর মাকে বলতো বলে এই তোমার এই ছেলে খুব পাকাম হয়ে গেছে, এসব মানে এসব ভালো নয় বুঝতে পারছে বুঝতে পারছে, মানে এইসব গুরুগুলাকে বুঝতে পারছেন, এরা গুরু নয় গুরু গুরুব, এইসব গুরুর আশ্রয় নিলে কোনো দিন আপনাদের মঙ্গল হবে, এইসব গুরু ছেড়ে দিতে হবে, যারা নিজেরা ভোগী আত্মসম্ভব করে ইন্দ্রিয় সম্ভব করে তাদের কাছে কোনো দিনই আপনাদের মঙ্গল হবে সারা কেউ যদি কোটি জন্ম যদি করে শ্রবণ কীর্তন বলে বলছেন আমার না করলে গুরুদেব অভিশাপ দেবে, আরে ওইসব শকুনি যদি অভিশাপ দেয় গরু মরে যাবে, শকুনি তো গরু চায় মরে যায়, শকুনি অভিশাপ গরু শকুন, এখন দেখছেন তো জগতে শকুনি আর পাওয়া যাচ্ছে না, অভিশাপ দিতে দিতে শকুনি চলে গেছে বুঝতে পারছি, শকুনি চলে শকুন তো অভিশাপ দিত গরু মরে যাক তো গরু মরে যাক, কিন্তু এখন আর শকুনি আর নাই শকুন সব চলে গেছে, এই সব গুরুদেবের কাছ থেকে কোনো দিন আশ্রয় গ্রহণ করলে হবে না। আচ্ছা আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সখি ভেকি জাত গোসাই কি করে জানেন তো, কি করে আমি আমি জিজ্ঞেস করছি বইলে গিয়ে ঘরে আল্লাহ আমাকে এই মেয়েটাকে আপনি নিয়ে ঘুরছেন মেয়েটা আপনার কি হয় বলে আমার ভ্যাগধারী বৈষ্ণবী মানে আপনাকে দীক্ষা দিয়েছেন তাই তো, তারপরে মেয়ে আপনাকে দীক্ষা দিয়ে আপনার মেয়ে তো, তাহলে আপনি ওর সঙ্গে রাত্রে সহবাস করেন তো বলুন সহবাস করেন তো, আর তখন চুপ হয়ে গেছে, তাহলে আপনার মেয়ে হয় দীক্ষা দিয়েছেন তার সঙ্গে কি করে সহবাস করেন আপনি, আপনি তিলকায় মালা করে ঘুরে রয়েছেন আর দোকান বসে বিড়ি খাচ্ছেন, এইসব বই দেখি দেখলে ঝাড়া দিয়ে বিলো হয়, বুঝতে পারছেন, কিন্তু আপনাদের মঙ্গল হবে। এইসব বই রেখে দেখলে ঝাড়া দিয়ে পিঠো পেন ন্যাড়া নেড়ির দল, বুঝতে পারছেন? এইসব জগতের রাখা দরকার নেই, বুঝতে পারছেন? জগতের অমঙ্গল বই আনবে, হ্যাঁ জগতের অমঙ্গল বই আনবে। আজকে প্রভাত সামনে বলছি, প্রভাত খুশি হবেন শুনলে। আমি একবার জানেন, যখন প্রথম আমার সন্ন্যাস হয় 1999 সালে, আমি একবার জলপাইগুড়ি গিয়েছিলাম, আমাকে আগেই বলছে মহারাজ এরা যারা বসে আছে সব অনুকূল ঠাকুর সৎসঙ্গের শিষ্য, ওদের আমি ওরা কি প্রচার করে আমি জানি, ওরা প্রত্যেক শুক্রবারে বলছে মাছ মাংস খায় না, আর প্রতিদিন মাছ মাংস খায়, আর শুধু শুক্রবারে মাছ খায় না, বুঝতে পারছে? ঋত্বিক দেবে বলছে আমার ভাই সব অমুক ভাই অমুক ভাই সমুক ভাই নিজের একটা কাপড় গায়ে দিয়ে সারাদিন প্যান্ট পরে বিড়ি খেয়ে ঘুরাবে, আর একটা ভাই দেশে ধুতি পরে বলে আমি এখন অমুক ভাই, আমি তোমাদেরকে ঋত্বিক, আমি তোমাদের দীক্ষা দেবো, আমি তোমাদের দীক্ষা দেবো, আর বলে বন্দে পুরুষোত্তম, মানুষকে ভগবান বলে, মানুষই ভগবান, মায়াবাদী নির্বিশেষবাদী শূন্যবাদীদেরকে বলেছে, এদের সঙ্গ করলে অমঙ্গল ছাড়া কিছু বই আনবে, তবু সব প্রুপাত বলেছেন সহজে একটু ভালো, ওরা ভগবান ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না, যারা নির্বিশেষবাদী ভগবানের যে একটা আকার আছে সেইটাই বিশ্বাস করে না, কিন্তু সহজেরা করে। কিন্তু সহজের একটু অসুবিধা কি, রাধাকৃষ্ণের যে প্রেম যাতে কাম নেই, সেই যে প্রেম সেইটাকে নিজেদের অন্য মেয়ে পুরুষ পর স্ত্রীর সঙ্গে প্রেম করে, বলে আমরা রাধা কৃষ্ণ করেছি আমরাও প্রেম করবো, এইটা করে এইটা করে তারা ওইসব তারা করে বাচ্চা উৎপাদন করে, এইসব করে সহজিয়া, এটাও তাদের দোষ। আমরা বলছিলাম না যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, বীজটা পুঁতলেন জল দিলে তবে কি বেরোবে, গাছ বেরোবে, অঙ্কুর হবে, জলটা বেশি পড়ে গেলে হয়ে যাবে, তাই ওদের জলটা বেশি পড়ে গেছে, ওদের ভক্তিটা নষ্ট হয়ে গেছে, ওদের জলটা বেশি দিয়ে ফেলেছে, ওরা কৃষ্ণের লীলাটাকে ভাবে, আমরা কৃষ্ণ সাজে লীলা কীর্তন করে থাকেন না, কৃষ্ণ সাজে রাধারানী সাজে, ওই যে একশো করে দেখেছি বলে কৃষ্ণ সাজছে বাঁশি বাজাচ্ছে রাধারানী করছে, বাহ তুমি তুমি বাঁশি সাজাচ্ছ, কৃষ্ণ তো গোবর্ধনে আঙ্গুল দিয়ে ওই গোবর্ধন তুমি একটা গোবর্ধনে আঙ্গুল দিয়ে তোলো তো, ইট তোলো তো, ইট একটা ইট তোলো তো তুমি, বুঝতে পারছে? আর কৃষ্ণের বাঁশির দেখে তো সব গরু চলে আসছে, তুমি বাঁশি বাজে একটা গরু নিয়ে আসো তো, সেখানে সেবেলায় নেই, সেবেলায় নেই, নিজে কৃষ্ণ সাজছে, বলে আমি কৃষ্ণ তুই রাধারানী বাস আমরা যা খুশি তাই করবো, তাই না, যাইছে তাই করবো, এইসব করবে। সেইভাবে আমাদের সবসময় এটা প্রভুপাদ এগুলো বারণ করেছে, প্রভুপাদ বলেছে সব যোশীর সঙ্গ যারা কৃষ্ণ অভক্ত তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, যে যোশীর সঙ্গ করে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, তাদের সঙ্গ করলে কোনদিন মঙ্গল হবে না, এরা অভক্ত এরা অবৈষ্ণব, এদের সঙ্গ এদের বুদ্ধি দিলে আপনার ভক্তি সব জগতের নির্মূলে বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদের সবসময় শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার, এটা সবসময় মনে রাখতে হবে, শুদ্ধ ভগত চরণ রেণু, শুদ্ধ ভক্তের চরণ রেণুর ভঞ্জনা করতে হবে, তাই জন্য আপনাদের সবসময় মনে রাখতে হবে, বুঝলেন? এই জগতে যা কিছু ভক্তির নামে চলছে, অভক্ত ছলনা ভক্তি কপট ভক্তি মিছা ভক্তি, এই সবগুলাকে শেষ করতে হবে, সত্যিকারের ভক্তি আপনাদের রাখতে হবে। আপনারা ভুলে গিয়েছেন এই জগতের মালিক একজন আছেন, এই জগতের মালিক আছেন, মায়া তার ক্রীড়া কার্য করছে, আপনারা আমি কালকেও বলেছি এই কথাগুলো প্রত্যেক দিনই বলছি, প্রভুপাদের কথা, প্রভুপাদ কি বলেছেন মায়া কি কাজ করে, এই জগতের মধ্যে কিছু কিছু লোক কয়েকজন হরিভজন করছে, আপনারা কয়জন হরিভজন করছে, কারণ তাদের কৃষ্ণের প্রতিমূর্তি হয়েছে, কৃষ্ণের ভজনা করছে, তাই না, ভগবানের ভজনা করছে, ভক্তের ভজনা করছে, আর কিছু কিছু লোক করতে পারছে না, কেন, কারণ তাদের যে আত্মা, আত্মার সঙ্গে মনটা মিলাবে না, মন আর আত্মা কিন্তু এক না, মন বহির জগতে বিচরণ করে, মনটা বহির জগতে বিচরণ করছে মনে রাখবেন, আর আত্মা হয়েছেন পরমাত্মার তত্ত্ব, পরমাত্মা আত্মা হয়েছে পরমাত্মার অংশ, আত্মা খবর জানে পরমাত্মার কি লাগবে, ওই বলে না আত্মায় যা চায় তাই খায়, বুঝতে পারে, আত্মাও সব চায় না, সব জিহ্বা চায়, দেখবেন ছোট বাচ্চারা পেট ভর্তি করে খেলো, পেট একবারে ভর্তি আর খাবার লাগাবে, কিন্তু একটা লোভনীয় জিনিস দেখতে পেলো যে মা কিনে দাও না খাবো, ওরা কিন্তু চোখের খিদে কি ঠিক না, বা মনের খিদে, পেট কিন্তু খেতে পারছে না, মনের খিদে, তা আমরাও সেই রকম ওই চোখের খিদে মনের খিদে মনের লালসা জিহ্বার লালসা এইসব দিয়ে আমরা চারদিকে ঘুরে বেড়াই, এই মাংস খাবো মদ খাবো গাঁজা খাবো ভাং খাবো অর্থাৎ মেয়ের সঙ্গে খারাপ কাজ করবো, এইসব গুলো মনগুলো বিচরণ করছে, ওরা মনের সঙ্গে আত্মার সঙ্গে মিলিয়ে দেয়, এই ভুল ব্যাখ্যা করে, আর আত্মা হয়েছে পরমাত্মার অংশ, পরমাত্মা জানে আত্মা কি চান, আর পরমাত্মা কি চায় আত্মাটা জানে, আত্মার কাজ হয়েছে পরমাত্মার সেবা করা, আর কেন আত্মা পারে না, আমাকে যদি এখন এই কজন বসে আছি একটা জাল দিয়ে ঝেড়ে দেয়, জাল থেকে বেরোতে পারবো, জালের মধ্যে ঢুকিয়ে দিল, জাল দেখো জালটাকে কি করে বেরোবো, কাছে দিয়ে জাল কাটতে হবে বা চাকু দিয়ে জাল কাটতে হবে। তার মায়াদেবী তো জাল ছড়িয়ে দেখেছে, ওই আত্মার মধ্যে মায়াদেবী তো জাল ছড়িয়ে দেখেছে, বুঝতে পারছেন? ওই জাল দিয়ে মায়া কি করে, না লোহার রড কামাররা কি করে, ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিলে কি করে, ওই ওই লোহার রডটা লাল হয়ে গেল, তাই না? লাল হয়ে গেলে ওই রডটা হাত দিয়ে ধরলে গরম লাগবে, কিন্তু আমি যদি একটা কাপড় দিয়ে ধরে যদি একটা কাপড়ের মধ্যে এখানে লাগিয়ে দিলাম, কাপড়টা পুড়ে যাবে, কাগজটা পুড়ে যাবে, আমার হাত মধ্যে লাগিয়ে এখানে ফুসকা পড়ে যাবে, তাই না? এখানে ফুসকা পড়ে যাবে, তাহলে লোহাটা কোথা থেকে আগুনটা পেলো, ওই আগুনের কাছ থেকে শক্তিটা পেয়েছে। তো মায়াদেবীও ওই ভগবানের কাছ থেকে শক্তি পেয়ে এমন জাল ছড়িয়ে দেখেছে, আমরা ওই ভগবানকে ভুলে গেছি, আর ওই মায়া তার নিজের দাস দাসী বানিয়ে আমাদেরকে বিভিন্ন এই জগতের এই আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি ঘুমাবো, আমার কি করে সন্তান হবে, আমার কি করে বাচ্চা হবে, আমার কি করে ছেলেমেয়েরা খাবার করবে, এইসব চিন্তা নিয়ে ব্যস্ত সারাদিন ধরে এইসব নিয়ে পড়ে আছে। আর মায়া নিজের দাস দাসী করে দিয়ে আমাদেরকে ভগবানের কাছ থেকে ভুলিয়ে রাখে, বুঝতে পারছেন? ভগবানের কাছ থেকে ভুলিয়ে রাখে, এটা মায়ার। কিন্তু কোন ভাগ্যবান যে যদি একটু ভগবানের দিকে সেবা বৃত্তি করার একটু এগিয়ে আসে, একটু এগিয়ে আসে, যদি কোন ভক্তের চরণে শরণাগতি হয়, ভগবানের চরণে শরণাগতি হয়, মায়াদেবী তখন দেখতে পাচ্ছে হায় হায় এই এই লোকটা তো মায়াদেবীর তো প্রভু ভগবান, ভগবানের শক্তি পেয়েছে, তখন দেখতে পেলো এই লোকটা তো আমার প্রভুর কাছে শরণাপন্ন হয়েছে, তখন আমি ওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাই, তখন সে হরি ভজন করতে পারে, বুঝতে পারছেন? কি করতে হবে আপনাদেরকে, আপনাদেরকে আগে শরণাগত হতে হবে, আপনাদেরকে আগে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসলে তখন দেখবেন আপনার আত্মার বিকাশ, আত্মার যে কি চায় সেইটা আপনি বলতে, তখন আত্মার মাছ মাংস খাওয়া দাওয়া অমুক সুমুক এইসব চাইবে না, আত্মা সবসময় চাইবে আমি প্রভুর শরণ নেই, আমি প্রভুর চিন্তা করি, বুঝতে পারছেন? তাহলে আপনাদেরকে সবাইকে ওই ভগবানের চরণে শরণাপন্ন হতে হবে। বলুন হরে কৃষ্ণ। কি আপনারা বলছেন না, কি করে জোরে বেরোচ্ছে, কেন বলেন, কেন বলেন না জানেন, সেটাও বলেছে, কেন জানেন না, কেন বলতে পারছেন না, বলে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ নাম করে কার কত অপরাধ আছে, যেজন্য তাদের এই জন্য তাদের মুখে কৃষ্ণ নাম আসছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, অপরাধীর নাম লইলে না হয় বিচার, অপরাধীর নাম লইলে বিচার আসে না, এমনি ওই স্বামী মরে গেছে, কোন আত্মীয় মরে গেছে, দুঃসম্পর্কের আত্মীয় মরে, তখন বিচার আসে, তখন কাঁদে, কিন্তু কৃষ্ণকে তখন পাবো সেই চিন্তা করে কখনো কাঁদে না, কখনো কাঁদে না কৃষ্ণের কথা, কখন আমি কৃষ্ণকে পাবো, কখন আমি কৃষ্ণের দেখা পাবো, কখন আমার প্রভুর দেখা পাবো, সেই জন্য কেউ কাঁদে না। এই জন্য বলছেন অপরাধীর নাম লইলে না হয় বিকার। কিন্তু একটা সুবিধা আছে, একটা উপায় আছে কলিযুগে, জানেন কলিযুগে একটা উপায় ভালো করে বলে দিচ্ছি, কলয় দোষ নিধি, কলিযুগে অনেক দোষ, তার মধ্যে একটা মহৎ গুণ কি জানেন, একটা মহৎ গুণ হয়েছে কলিযুগে, ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের মিলিত গৌরাঙ্গ রূপে তিনি এসেছেন এই জগতে, আর তার একই দেহে দুই রূপ, তিনি কেন নিত্যানন্দ মহাপ্রভু আর নিত্যানন্দ গৌর আর নিতায়, তাই আমরা বলছি কি প্রভাতে কথাটা বলেছে যে অনর্থ যত অবস্থা, অনর্থ বলতে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জগতের আকর্ষণ, জগতের কামনা বাসনা, জগতের এইসব চিন্তা ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত মুখে কৃষ্ণ নাম আসবে না, নামত্র হবে কৃষ্ণ নাম আসবে, আর কিন্তু অনর্থযুক্ত অবস্থায় কৃষ্ণ নাম না আসলেও গৌর নিতায় নাম কিন্তু মুখে আসবে, অনর্থ যুক্ত অবস্থায় গণ্ডিতের নাম আসবে, আর এই গণ্ডিতের নাম করতে করতে আমাদের অনর্থ গুলো কেটে যাবে, তখন কৃষ্ণ নামে রুচি হবে, তখন কৃষ্ণ নামে রুচি হবে। বলুন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, এইটা সবসময় মনে রাখবে, এইটা সবসময় আপনারা মনে রাখবে। আর একটা প্রশ্ন করছি, বলছেন এই কৃষ্ণ সেবার অধিকারটা কে দিতে পারে, কৃষ্ণ সেবার অধিকার কে দিতে পারে, আপনার কে অধিকার দেবে ভগবানের সেবা করার, বলছেন কৃষ্ণ হয়েছেন রাধারানীর বস্তু, কৃষ্ণ হয়েছেন কার, রাধারানীর বস্তু, আর রাধারানী কে, অভিন্ন গুরুপাদ পদ্ম, যিনি রাধা তিনি গুরুদেব। সে গুরুপাদ পদ্মর চরণে আশ্রয় গ্রহণ করলে গুরুপাদ পদ্মই আপনাকে স্বয়ং ভগবানের কৃষ্ণের সেবার অধিকার দিতে পারে। এখন বুঝতে পারলেন? এই কথাগুলো মনে রাখ। আর এই সব কথাগুলো না ওই সব বই রেখে দিয়েছে, আমাকে এক টাকাও দিতে হবে না, পয়সা দিতে হবে, বিশ টাকা ৩০ টাকা ৪০ টাকা বাড়ি থেকে চুরি করে নেবে, স্বামী না দিলে তার পকেট থেকে নিয়ে নেবে। বুঝতে পারছেন? এই টাকা নিয়ে বই কিনবেন, পড়বেন, লুকিয়ে লুকিয়ে পড়বেন, আমি শিখিয়ে দিচ্ছি। স্বামী যখন জামাটা খুলে রাখবে, স্নান করতে যাবে, পকেট থেকে টাকা চুরি করবে। টাকা চুরি করে এবার এই ছন পাউডার লিপস্টিক কিনবেন না, টাকা চুরি করে ছন পাউডার লিপস্টিক কিনবেন না, ওই টাকা চুরি করে ওই সব বই কিনবেন, ওই ৪০ টাকা ৩০ টাকা বই কিনবেন, ওই চুরি করে বই কিনবেন যদি টাকা না দেয়। কি আমার কথা ভক্তরা খারাপ লাগে শুনতে? ভালো বুদ্ধি, বুঝতে পারছেন? এইসব বুদ্ধিগুলো আমি দেই ভগবানের সেবার জন্য, তুমি যা করো, বুঝতে পারছেন? তুমি যা খুশি করতে পারো। কালকে একটা গল্প বলছিলাম, কালকে একটা সুন্দর গল্প বলছিলাম ভগবানের সেবার জন্য, একটা করতে একটা গল্প আজকে বলবো। গল্পটা ওই বইটার মধ্যে আছে। একটা গল্প মন দিয়ে শুনুন, কিরকম করে ভগবানের সেবা করবে, কি করে মানুষ পরিবর্তন হয়েছে শুনুন। গল্প বলছি, গল্পটা বইতে আছে। এক সাধু ভক্ত ছিল, মানে খুব বৈষ্ণব গৃহস্থ ভক্ত, এক গৃহস্থ ভক্ত ছিল, তার নাম ছিল ধনুর্দাস, ধনুর্দাস নাম ছিল। তার স্ত্রী ছিল, কিন্তু খুবই গরিব, খুবই নিঃস্ব, তার কিছুই নাই, শুধু একটু ভাঙ্গা ঘর বাদে, ভাঙ্গা চুরা একটা ঘর, সেখানে থাকতেন আর ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন তাই ঠাকুরকে ভোগ দিয়ে দুইজনে প্রসাদ পেতেন। এই ভক্তগণ এইটাই করেন, ভগবানের সেবা করতেন। ধনুর্দাস তার স্ত্রীকে বললেন, দুইজনে একসঙ্গে ভিক্ষা না গিয়ে তুমি এক গ্রামে যাও, আমি এক গ্রামে যাই, তাহলে দুই দিকে একটু ভিক্ষাটা একটু বেশি হবে, দুইজন ভক্ত আসলে প্রসাদ দিতে পারবে। ভিক্ষা দুইজনে একসঙ্গে না গিয়ে আলাদা আলাদা। সেই ধনুর্দাস যখন ভিক্ষা বেরোতো, আর দিদিও ভিক্ষা বেরোতো, ভিক্ষা যেত তার স্ত্রী, তার স্ত্রীর পিছনে একটা ছেলে লেগেছে, যেখানে যেত সেখানে ওই ছেলেটা চলে যেত। বদমাস লোক থাকে না, বলতো গিয়ে তোমার এত ভিক্ষা, তুমি এত সুন্দরী চেহারা, এত ভিক্ষা করে রৌদ্রে পুড়িয়ে লাভ কি, বাড়ি বাড়ি ভিক্ষা করে এক মুষ্টি এক মুষ্টি চাল পেচ্ছ, আমার বাড়িতে চলো না, আমি অনেক চাল দেবো, অনেক টাকা দেবো, বলতো। ধনুর্দাসের স্ত্রী বুঝতে পারছে এটা ভালো হবে না, ও বলতো ঠিক আছে ঠিক আছে যাবো, একদিন যাবো। সে আবার একদিন অন্য জায়গায় গেলে, আমার তার পিছন কবে আসবে আমার বাড়ি, বলে ঠিক যাবো তোমার আমার পিছন পিছনে আসতে হবে। কিন্তু বাড়িতে স্বামীকে বলতেন, এই যে এইসব ডিস্টার্ব করতো ছেলেটা স্বামীকে বলতেন। একদিন এরকম করে এক মাস দু মাস চলছে, হঠাৎ করে একদিন স্ত্রী বলছে স্বামীকে, বলছে আজকে তুমি একাই যাও, আজকে আমি যাবো না, কেননা আমার বাড়িতে অনেক কাজকর্ম আছে, বাড়িতে অনেক কাজ, কাপড় টাপড় কাচতে হবে, কাপড় পরিষ্কার করতে হবে, অনেকদিন ধরে কাপড় কাঁচা হয় পরিষ্কার হয়নি, ময়লা কাপড় পরে আর বাইরে বেরোন যায়, একটু পরিষ্কার কাপড় পরতে হবে। বলে ঠিক আছে আজকে আমি একাই যাই। তারপর যে স্ত্রী কলপারে গিয়ে কাপড় কাচতে লাগছে ঘরের মধ্যে, সে বাড়ির মধ্যে কাপড় কাচতে লাগছে, যে কাপড় কাচতে লেগেছে বুঝতে পারছে, তখন ওই দরজার মধ্যে ঠোকা মার, দরজা বন্ধ ছিল কিন্তু দরজায় ঠোকা ঠুকঠুকের আওয়াজ হচ্ছে, বাইরে কে আওয়াজ করছে, ঠোকার আওয়াজ হচ্ছে, বলছে আরে সর্বনাশ, এই আবার কে আসলো, আমার স্বামী নেই বাড়িতে একা, আবার কে আসলো, এই তাহলে কি ওই লোকটাই মনে হয় খবর পেয়েছে আজকে ভিক্ষায় যায়নি, ওই মনে হয় এসছে। এই চিন্তা একটু ভয় ভয় হচ্ছে, কিন্তু গুরুদেবকে স্মরণ করছে যে গুরুদেব তুমি রক্ষা করো, তুমি যাতে কোনো বিপদ আপদ না হয়, হে গুরুদেব তুমি তোমার, কিন্তু আমি তো দরজা না খুললেও তো আমার ভাঙ্গা ঘর, দরজা ভেঙে ঢেলে ঘরে ঠেলে পড়বে, লোকে বলবে, তাহলে আমি কি করি, দরজাটা খুলেই দিই, বরঞ্চ গুরুদেবের নাম করে করতে করতে সেই দরজাটা খুলে দিয়ে দরজা খুলে দিলেন, আর তার সামনে আমি দেখেন গুরুদেব দাঁড়িয়ে আছে। গুরুদেবকে দেখে অবাক হয়ে গেল, আরে গুরুদেবকে কোথায় বসতে দেয়, বাড়িতে কিছু বসারও জায়গা নেই, এটা টুল টুল ছিল ভাঙ্গা টুল, তার মধ্যে গুরুদেব একটু বসুন, বসে এক এক গ্লাস জল এনে গুরুদেবকে হাতে দিয়ে বলছে, গুরুদেব আপনি এই জলটা পান করুন, আমি আপনার জন্য একটু ফল টল ব্যবস্থা করছি। কিন্তু ঘরে তো ফল টল কিছুই নেই, গুরুদেবকে বললো যে ফল টল আমি এনে দেই, কিন্তু ঘরে তো কিছুই নেই, ফল নাই, চাল নাই, ডাল নাই, কিছুই নাই, ভিক্ষা স্বামী আনবে, তারপর রান্না হলে কিছু পাবে, কি দেবে। তখন চিন্তা করে বলছি, গুরুদেবকে বললাম কিছু ফল টল দেবো, কিছু রান্না সাফাই দেবো, কিন্তু আমি কোথায় পাবো এইসব, তখন মনে পড়লো আরে ওই লোকটা তো প্রতিদিন বলে আমাকে যেতে, আমাকে যেতে বলে প্রত্যেক দিন, তুমি আমার বাড়িতে আসলে অনেক চাল দেবো, টাকা দেবো, ফল দেবো, অনেক দেবো। তা আজকে আমি যাই, যা হবে আমার কপালে যা আছে যা হবে। দেখুন ভগবানের সেবার জন্য ওইসব তিনি ভয় পেলেন না, নিজের জীবনকে বিসর্জন দিয়ে নিজের লাজ লজ্জাকে স্মরণ দিয়ে তিনি তার বাড়িতে চলে গেলেন। তার বাড়ি গিয়ে ধরে ধরে হাঁপিয়ে দেবে বলছে, বলে বলে আমি এসেছি, আমি এসেছি, তোমার তুমি আমাকে বারবার বলতে তুমি আমার বাড়িতে আসো না, আজকে এসেছি, আজকে এসেছি। বলে তুমি এসেছো, খুব ভালো, খুব ভালো, বসে বসো, বসো এই ঘরে বসো। বলে আমি বসার সময় নেই, আমার গুরুদেবকে বসিয়ে রেখে আসছি, তুমি যা বলতে আমার, তুমি যা চাও তাই দেবে, টাকা পয়সা চাল দাও, তোমার যা আছে চাল টাকা পয়সা ফলমূল যা আছে তাই দাও, দাও দাও পাতায় দাও। ও এখন কি করবে, ওই সব চাল টাকা পয়সা জোগাড় করছে, লোকটা জোগাড় করে বস্তা টস্তা চাল টাল ভরেছে, আলু ফলু সব ভরে, সবজি টবজি ভরেছে, ভরে দুটো বস্তা হয়েছে। আমি তো একটা বস্তা নিতে পারবো, দু বস্তা তো নিতে পারবো না, তুমি আমাকে এগিয়ে দাও, তুমি আমার সঙ্গে চলো। ওই লোকটাও ওই দিদির সঙ্গে চলে আসে, চলে এসে বস্তা বাড়িতে রাখলো, বলে এই তুমি যাবে না, তুমি আমার গুরুদেব আসছে। আর স্বামী ওই মধ্যে চলে এসছে ভিক্ষা করে, স্বামীও চলে এসছে, তা বলছে তুমি আমি রান্না চাপিয়ে দিচ্ছি, তুমি কিন্তু গুরুদেবের কথা শোনো, হরি কথা শোনো, ভগবানের কথা শোনো, গুরুদেব তো হরে ভগবানের কথা বলবেন, তিনি ভগবানের কথা কিছু বলেন না, তিনি ভগবানের কথা বলুক, আর তুমি শোন, তোমরা শোনো, আমার স্বামীও শুনবে, তুমিও শুনবে। আর ওদিকে রান্না করছে, তোমরা কিন্তু প্রসাদ পেয়ে যাবে, কিন্তু তুমি এত চাল ডাল দিলে তুমি প্রসাদ না পেয়ে যাও। তখন গুরুদেবের কথা শুনছে, শুনতে 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 তার মনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। সে তখন ওই দিদির কাছে গিয়ে বলছে, তোমার কৃপা আমি এরকম গুরু দর্শন পেলাম, এখন তুমি একটু গুরুদেবকে বলো না, যাতে তিনি আমাকে দীক্ষা দিয়ে দেন। তখন সে আবার দীক্ষাও নিয়ে নিল, তার মন সব খারাপ, ভালো ভালো মন, খারাপ মন সব ভালো হয়ে গেল। এইরকম জগৎগুরুদের কাছ থেকে দীক্ষা নিতে হয়। আপনারা সবসময় এইভাবে হরিভজন করবেন, বুঝতে পারছেন? এই জগতে অনেক গুরু ঘুরে বেড়ায়, কর্মী গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু। শিবজি মহারাজ পার্বতীকে বলছেন, হে দেবী, এই জগতে বিত্ত হরণকারী গুরুর সংখ্যা অনেক বেশি, কিন্তু সন্তাপ হরণকারী গুরুর সংখ্যা অনেক কম। আপনি যদি একটা ডাক্তারের কাছে যান, যদি আপনি ডায়াবেটিক রোগী থাকেন, ভালো ডাক্তার হলে সে আপনাকে বলবে যে আপনি ওষুধ লিখে দিলাম খাবেন রীতিমতো, আর হাঁটাচলা করবেন, আলু খাবেন না, মিষ্টি খাবেন না, তাই বলবে না, তাই বলবে। কিন্তু যার পয়সা আছে সে কি বলবে, যার লোভ আছে মিষ্টির প্রতি, বলে ডাক্তারবাবু আপনি যা ওষুধ লেখেন লেখেন, আমার দশটা মিষ্টি না হলে চলবে না। ভালো ডাক্তার হয় যদি আপনাকে ভালোবাসে, আর যদি আপনার পয়সাকে ভালোবাসে উল্টো হবে। যদি আপনাকে সে ভালোবাসে, সে বলবে আপনার মতো রোগী আমি চাই না, আপনি কাল থেকে আমার কাছে ঘুরে আসবেন না, আপনি যদি মিষ্টি ছাড়তে পারেন তবেই আমার কাছে পুনরায় আসবেন, কারণ আপনি আমার কাছে আসবেন আর মিষ্টি খাবেন আর মাসে মাসে আপনি টাকা দেবেন আমাকে, ওই টাকাগুলো বিফলে চলে যাবে, ওতে আপনার কোন অসুখ সারবে না, আপনার ডায়াবেটিক সারবে, তাই তো বলেন। কিন্তু আর যদি আর পয়সার লোভী ডাক্তার হয়, আমি অনেক শুনেছি নার্সিংহোমে বুঝলেন মরা মানুষকে তিন দিন রেখে দিয়েছে, রেখে দিয়ে পয়সার বিল করছে, বলছে মরে গেছে দেখাচ্ছে না, বলে কুমায় আছে, বলছে ভেন্টিলেটার আছে, বলে আইসিকিউতে আছে, এইসব বলে দিয়ে নার্সিংহোমের বিল বাড়ায়, তিন দিন বরফের মধ্যে রেখে দিয়ে বলছে এখন মরে গেছে, বিল ছয় লাখ টাকা বিল করে দিয়ে ওদের জমি বাড়ি বিক্রি করে দিয়ে ওই লাস্ট ডেড বডি আনতে হয়েছে। আমার এমন অনেক সময় দেখা হয়েছে, বুঝতে পারছেন কিরকম তারা ভোগী, তারা কিরকম নষ্ট, এরকম ডাক্তারও জগতে আছে, তারা ওই মানে ঘুষ দিয়ে চা করে পয়সা উপায় করার জন্য নার্সিং হোম খুলে টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে নার্সিং হোম খুলে বসে থাকে আর এইসব পয়সা উপার্জন করে, এরকম জগতে আছে। সে যদি খারাপ ডাক্তার হয় সে কি বলবে, আরে ও তো আমি যদি বলি ওকে মিষ্টি খাবে না, তাহলে তো অন্য ডাক্তারের কাছে চলে যাবে, পয়সাটা সে পাবে, আর আমার আমি বরঞ্চ বলি তুমি যা খাও তাই খাও, যা মিষ্টি খাও খাও, আমার তো মাসে 15 দিন আসো, ও মরে গেলে আমার কি ক্ষতি হবে, আমার তো পকেটে পয়সাটা 15 দিন পর পর আসবে, আমার 500 টাকা ফি তো আসবে, তাই না? বল এই জগতে এইরকম গুরু আছে যারা বলবে ও দীক্ষা নেও যা করো সব, আমি যদি এখনই বলি সব তোমরা দীক্ষা নিয়ে, আমি বলছি তুই বলি মাছ খাবে, মাংস খাবে, পেঁয়াজ খাবে, রসুন খাবে, এইসব সব যা খুশি তা খাবে, মদ খাবে, গাঁজা খাবে, সব আমরা দিচ্ছে না, আজ দেবেন 100 লোক 200 লোক গোবিন্দপুর বাড়িতে লাইন ধরেছে, আমি মালা দিয়ে আর ফুল পাবো না, ঠিক না? যখনই বলবো যে এইসব দূতক্রীড়া, জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা চলবে না, পান বলতে মদ, গাঁজা, ভাং, ধুরি, সিগারেট, চা চলবে না, এই অবৈধ স্ত্রী সঙ্গ চলবে না, সোনা বলতে জীবহিংসা, মাছ মাংস পেঁয়াজ রসুন মশাইটে সে খাওয়া চলবে না, তখনই বলবে আমি পালাই আর এখানে, বুঝতে পারছেন? তখনই বলবেন আমি আর এখানে থাকবো। যা জানি এইসব বৃহত্তর স্বার্থ পেতে হলে ক্ষুদ্র স্বার্থ ছাড়তে হবে,
বৃহত্ব আমরা লোকের সঙ্গে প্রতারণা করতে পারি না। ওই আমাকে একটা প্রণামী দিলেন, 50 টাকা আপনাকে দীক্ষা দিয়ে দিলাম, ওই দীক্ষা আমরা দেই না, আমরা ওই আপনাদের আপনিও নরকে যাবেন আর গুরু শুদ্ধা নরকে নিয়ে যাবেন। এইসব গুরু জগতে অনেক ঘুরে বেড়ায়, কৌলিক গুরু, লৌকিক গুরু, কিন্তু এই জগতে পারমার্থিক গুরুর সংখ্যা অনেক কম। বুঝতে পারছি, দুধ খেলে পুষ্টি হয়, দুধের মধ্যে যদি সাপে মুখ দেয় সেই দুধ খেলে লোকের মরে যায়। হরিনাম করলে লোকের মঙ্গল হয়, কিন্তু না ওই যে নাম অপরাধ শুনলে লোকের অমঙ্গল হয়। ওই যে টাকা দিয়ে পয়সা দিয়ে লোকের লীলা কীর্তন হয়, পালা কীর্তন হয়, ওই চুক্তি করে কীর্তন করে, চুক্তি করে 7 দিন ভাগবত সপ্তাহ করে, ওইসব ভাগবত শুনতে যাবেন না, ওইসব কীর্তন শুনতে যাবেন না, ওতে আপনাদের ভক্তি অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। ওইসব বই কিনে, আমি বললাম না, টাকা চুরি করে স্বামীর কাছ থেকে পকেট থেকে চুরি করে ওইসব বই কিনবে, ওগুলো পড়লে আপনাদের মঙ্গল হবে, এই কথাগুলো ওখানে লেখা আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন আছে আপনাদের বলুন। আপনারা এতক্ষণ ধরে কথা শুনলেন, আপনাদের কোনো প্রশ্ন আছে, কিছু বুঝতে পারলেন, আমার কথাগুলো প্রত্যেকবার শুনছেন, কিন্তু আপনারা 2-4 জন করে 2-1 জন ভগবত চরণে আসতে পারছেন, আপনারা বৃহত্তর স্বার্থ ছাড়তে পারছেন। অনেকে ভাবছেন, কিছু কিছু লোক আছে যে আমাদের ইচ্ছা করে হরিনাম নিতে, কিন্তু স্বামী তো এই পথে আসছে না, তাহলে কি করা যায়? স্বামীর জন্য রান্না করে দেবেন, উপায় নেই, সেটা পাপ হবে, কিন্তু একটু গোপনে যে ঠাকুরের যে প্রসাদ দেওয়া পাবেন, দেবেন ঠাকুরকে ভোগ দেবেন, সে সবজি বা রুটি বা একটু আলু একটু ডাল যা দেবেন ঠাকুরকে আলু সিদ্ধ, সেইটা একটু আপনার স্বামীকে বা ছেলে সন্তানকে দেবেন, তা তাদের দেখবেন, আর প্রসাদ খেতে খেতে তাদেরও মাছ মাংসের প্রতি নেশাটা ছেড়ে যাবে, মদের প্রতি নেশা ছেড়ে যাবে। বুঝতে পারছেন, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, এই প্রসাদ সেবা করতে হবে, এইটা সবসময় আপনারা করে না। আবার অনেকে হরিনাম নিয়েছে, বলছে ওই পিঁয়াজের সোয়া নেওয়া লেগে লাগবে, মাছ মাংসের সোয়া নেওয়া লেগে যাবে, হরিনামে সব বাধা নেই, হরিনাম করতে সব বাধা নেই, ইতে বিধি কিছু নাহি আর, হরিনাম খাইতে শুইতে বসতে এমনকি পায়খানায় বসে হরিনাম করা যায়, কোন বাধা নেই, মনে রাখবেন, ইতে বিধি কিছু নাহি আর, পায়খানায় বসে হরিনাম করতে পারবেন। স্নান করছেন, পায়খানায় বসে আছেন, পায়খানায় বসে বসে 15 মিনিট ধরে অন্য চিন্তা করছেন না করে, ওই অনেক বুঝতে পারছেন, দেখবেন কিছু কিছু লোক না পায়খানায় স্ট্রোক হয়ে যায়, বুঝতে পারছেন, পায়খানায় স্ট্রোক হয় কি হয় না বলুন, পায়খানায় বেশি স্ট্রোক হয়, বুঝতে পারছেন, পায়খানায় বসে বসে যে অন্য চিন্তা মানে চিন্তা মনে আসে, বুঝতে পারছেন, কি করে আমার এটা হবে, কি করে এটা চলবে, যে চলবে, এটা চিন্তা করতে করতে কথা বন্ধ হয়ে যায়, স্ট্রোক হয়ে যায়, আর সেখানে তো একটু জোর করে হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, লোকে বলবে ওখানে ঘরে ওখানে পাগল হয়ে গেছে, তারপর বাড়ির অন্য লোক বলবে আপনি পাগল হয়ে গেছেন। আপনারা সেইভাবে হরিভজন করবেন, সত্যিকারের ভগবানের হৃদয় দিয়ে ভগবানের সেবা করতে হবে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুদেব যাকে মানে ঘোষণা করেন, ডিক্লারেশন করেন, গুরুদেব যাকে প্রতিষ্ঠিত করেন তিনি প্রকৃত গুরু হতে পারেন, বুঝতে পারেন, তাকে সার্টিফিকেট গুরুদেবই দেন, এই জন্য গুরু পরম্পরার মাধ্যমে যিনি গুরু হয়েছেন তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। আর জগতে অনেক গুরু ঘুরে বেড়ায় নিজের কাম চরিতার্থ করার জন্য, নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য অনেক গুরু জগতে ঘুরে বেড়ায়, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী প্রতিষ্ঠা পেয়ে শিষ্য করে তার প্রতিষ্ঠা পাবো, তার সেবা পাওয়ার জন্য অনেক সময় গুরুগিরি করে, বুঝতে পারছেন, এইসব বন্ধ করতে হবে, যাকে আপনারা যাতে সঠিক পথে আসেন সেটা আপনাদের কাছে প্রার্থনা করি, ওইসব চিন্তা করবেন না, ইতে বিধি কিছু নাহি আর, যে কোনো সময় হরিভজন করবেন, পায়খানা বাথরুমে জোর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, জোরে জোরে গাইবেন, জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপলে আপনি ভগবান আপনার ভালো রাখবেন, জোরে জোরে গাইবেন, দেখবেন আপনারা জোরে জোরে কীর্তন করলে আপনাদের হার্ট ভালো থাকবে, আপনাদের ব্রেন ভালো থাকবে, আপনাদের শরীর ভালো থাকবে। মানে অনেক কি দেখি, পশুদিন কোথায় জঙ্গল পাড়ায় পাঠ করছিলাম, সে মানে মনে মনে জপ জপ করতো, মারাত মালা সিদ্ধার মহারাজ বলেছেন, ওই মনে মনে জিহ্বা স্পন্দন না করে ওই মনে মনে জপ করলে না, মানে ওটাকে বলা হয়েছে ফিঙ্গার এক্সারসাইজ, আঙ্গুলের ব্যায়াম, খালি মালা শোনে আর কথা বলে, অন্য কথা বলে, তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় ঘর, তুমি কবে এসেছো, তোমার বা শ্বশুর বাড়ি থেকে কবে এসেছো, মালার গুটি গুলা সরে যাচ্ছে, তুলসী মালা গুলো সরে যাচ্ছে, অন্য কথা বলছে, ওইসব নাম হয় বলুন, নাম হয়, আবার অনেকে চুপ করে থাকে, চুপ করে হয় না, চুপ করে হবে না, অষ্ট স্পন্দন মাত্রে নাম মাত্র হয়, অষ্ট স্পন্দন করতে হবে, এই জন্য জোরে গাইতে হবে, অষ্ট স্পন্দন মনে মনে চিন্তা করলে মনে মনে চিন্তা করলো আমি যদি একটা কোনো রাগ বা কোনো একটা হিংসা কোনো কথা যদি মনের মধ্যে চেপে রাখি তখন ব্রেনটা স্পয়েল্ড এক্সপয়েল্ড হয়ে যায়, তখন ব্রেন স্ট্রোক হয়। বুঝতে পারছেন, কোনো কথা যদি মনের মধ্যে রেখে থাকে অনেকদিন বলতে পারছি না বলবো না আমি চুপ করে থাকবো, তাহলে কি হবে ওইটা থেকে স্ট্রোক হয়ে যায়। বুঝতে পারছেন, বলে দেবেন সবকিছু সবসময় ওপেন বলবেন, খোলা বলবেন সবসময়, খোলা মনে সবসময় হৃদয়কে ওপেন রাখতে হবে, খোলা রাখতে হবে, তাহলে ভগবানকে আপনি লাভ করতে পারেন। জয় শ্রীলা গুরু মহারাজ কি।